24 مارچ 2017 ترجمان کابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکات ہو میر جمار پور بے بیان
الحمدللہ وکفا سلام علی عباده الذین اصطفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى صدق اللہ مولانا العظیم وقال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر ولا يدخل النار من كان في قلبه مثقال ذرة من الإيمان فقال رجل يا رسول الله الرجل يحب أن يكون لباسه حسنا ونعله حسنا فقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وقمت الناس وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللہ پاک جل جلال و منوالو آمدر شکل کی معاف کر دن ایوان اللہ تعالی آمدر کے نجر محبت نصیب کرن معرفت نصیب کرن بندی کی والا زندگی اللہ تعالی آمدر شکل کے دان کرن سمست مسلمان کے دان کرن جیوانے سمجھ گلو دھیرے دھیرے کیبلی فورے جائے کنتو امرا منوش گافل ہویا پورے ایسا نہ جانے بلا لے پیا کس گھڑی تو رہ جائے تکتی کھڑی کی کھڑی کن مہورتے پروکال ڈاکہ سے آر رونا ہوتے ہوئے اتو سو آمدر کن پرستتی نہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ایک صحابی بلن جی یا رسول اللہ قیامت کو بھی سنگو جیتے ہوئے تینی بلن جی جی تمہیں ترجنوں کی پرستتی گرہن کرسے شیٹا بولو মানে যখন কেয়ামত হবে তো হবে, নির্ধারিত সময় হবে, কখন কেয়ামত সংগৃহীত হবে, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে সেই সম্পর্কে আল্লাহ পাক কাউকে কোনো ধারণা দেন নাই, অর্থাৎ কেয়ামত হবে এতটুকু ঠিক আছে, কিন্তু চূড়ান্ত তারিখ কি সময় কি কাউকে আল্লাহ পাক সেটা জানান নাই, সেটা সিরিফ মহান রব্বুল আলামিনই জানেন। অতএব যেটা আমাদের হাতে নাই, ক্ষমতার ভিতরে নাই, সে বিষয়ে আমার চিন্তা করে ফায়দা কি হবে? আমার যেটা কর্তব্য সেটা আমার করা উচিত, সেটা হলো যে পরকাল জীবনের প্রস্তুতি গ্রহণ করতে থাকা। এভাবে প্রস্তুত থাকা যে ডাক আসলে হাসি মুখে পরকালের উদ্দেশ্যে রওনা হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণের জন্য তৌফিক দান করেন। সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো প্রস্তুতি নাই, না আমি খুব অনেক নামাজ রোজা করতে পারছি, নফল নামাজ, নফল রোজা, নফল সদকা ইত্যাদি তো আমি করতে পারিনি, তবে কি সে আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি কালকে আমাদের হাশরের মাঠে উঠবে। মানে তোমার রসুলকে তুমি ভালোবাসো, আল্লাহর রসুলের সঙ্গে তুমি কিয়ামতের দিন হাশরের মাঠে উঠবে। তো এই হাদিসে পাক কতটা আমাদের স্মরণ রাখার মতো, যে পরকাল জীবনকে করার জন্য তোমার প্রস্তুতি কতটুকু, এজন্য দিন রাত এই ফিকিরে থাকা চাই এবং চেষ্টারত থাকা চাই যে আমার গতকালের থেকে বিগত দিনগুলোর চেয়ে আমার আজকের দিনটা আরো ভালো হয়, আরো সুন্দর হয়, আল্লাহর সঙ্গে আরো বেশি নিবিড় সম্পর্ক পয়দা হয়, ঈমান আরো ঈমানের নূর আরো বাড়ে, আমলের আরো তারাক্কি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয়, এবং যতটা আগে আল্লাহর সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক ছিল তার চেয়ে আমার মহব্বতের সম্পর্ক যেন আরো বৃদ্ধি পায়। এর জন্য বাস্তরিকা একটাই, সেটা হলো যে আমি দ্বীনের উপর কায়েম থাকি, দ্বীনের উপরে চলি, দ্বীনের বাইরে এক কদম না ফেলি এবং এক নিঃশ্বাস না ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা আল্লাহ পাকের দেওয়া সীমা মানে না, সে সীমা লঙ্ঘন করে, তো দুনিয়ার মহব্বতে এবং দুনিয়ার মোহে পড়ে যারা আল্লাহ পাকের দেওয়া সীমার মধ্যে থাকে না, সেই সীমার বাইরেই যার জিন্দগি কাটায়, তো নিঃসন্দেহে তাদের ঠিকানা তো হবে জাহান্নাম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আর যে সকল মানুষ আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ানো লাগবে কিয়ামতের দিন, সেই ভয়ে এখানে দুনিয়ার জীবনে সর্বদা কাঁপতে থাকে, এবং নিজের নফসের কথা মতো, নিজের মনের খেয়াল মতো, মনের চাহিদা মতো চলে না, বরং মহান রব্বুল আলমিনের মর্জি মোতাবেক চলে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। তো আয়াতে পাকে আল্লাহ পাক জালালুহু যে জাহান্নামের রাস্তা এবং জান্নাতের রাস্তা পরিষ্কার বার্তায় দিয়েছেন, যে নিজেরই ইচ্ছাধীন, নিজের খেয়ালের খেয়াল খুশি মোতাবেক যারা জিন্দগি চালাবে, মন যা চায় স্বাধীনভাবে স্বেচ্ছাচারিতার সঙ্গে তাই করতে থাকবে, তো তারা জাহান্নামের পথে থাকবে, জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আর যে সকল মানুষ নিজের মনের গোলামি করবে না, বরং মহান রব্বুল আলামিনের মর্জির অধীন জিন্দগি চালাবে, অর্থাৎ শরীয়ত এবং দ্বীনের অধীন তার জিন্দগি হবে, তো তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক মনের গোলামি পরিহার করার আমাদের তৌফিক দান করেন, এবং আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জীবন কি খুশি হয় ও মেরি ভি খুশি হয়, যা দিল তুঝে ছোড়া কি জিদার মোহ হে উদার হাম। এজন্য এক বুজুর্গ বলেন যে আমি কারো কথা মানি না, কারো মর্জি এবং পছন্দের পরোয়া করি না, যা আমার আল্লাহ পাকের পছন্দ সেটাই আমারও পছন্দ। যা দিল তুঝে ছোড়া কি জিদার মোহ হে উদার হাম, যেদিকে আল্লাহ আমিও সেদিকেই থাকবো ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেরকম রুচি বুঝ এবং তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনকে সুন্দর করার জন্য যেভাবে তিনি শরীয়তের আহকাম বিধানাবলী বাতলাইতেন, যেগুলো করণীয় জিনিস সেগুলো করো, আবার যেগুলো করা নিষেধ সেগুলো তিনি বাতলাইতে থাকতেন, যে সেগুলো থেকে যাতে আল্লাহর বান্দারা বিরত থাকে, দূরে থাকে। একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা আদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো এক সাহাবী এবং সঙ্গে সঙ্গে এটাও বললেন যে ওয়ালা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণও ঈমান থাকবে সে কাফেরদের মতো জাহান্নামের ভিতরে থাকবে না, অনন্তকাল জাহান্নামে থাকবে না। ঈমানটুকু থাকলেই তো এর উসিলাতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু তাকে নাজাত দান করবেন ঈমানের বরকতে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এইভাবে দুনিয়ার থেকে বিদায় নিল, এভাবে মৃত্যুবরণ করলো যে সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, সে আল্লাহকে মানে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, তো নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আবু যর জিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, তো দেখলাম যে তিনি ঘুমে আছেন এবং তার দেহ মুবারকের উপরে একটা সাদা সাদা চাদর আছে, ওয়ালাইহি সাবুন আসাউবুন আবিয়াজু, একটা সাদা কাপড় গায়ে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছেন। তো আমি সরে গেলাম, পরে আবার আসলাম, তো দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো ঘুমাইতেছেন। তো আমি সরে গেলাম, কিছুক্ষণ অপেক্ষায় থাকলাম, আবার আসলাম, তো দেখলাম যে তিনি ঘুমে আছেন, এখনো ওইভাবে ঘুমে আছেন। আবার সরলাম, চতুর্থবার আমি আসলাম, তো এইবার তিনি ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জায়গায় উঠেই বসছেন, তো সাথে সাথেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সুম্মা মা তাআলা যালিকা দাখালাল জান্নাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা এই দিল নিয়ে সে মৃত্যুবরণ করলো, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি এরকম কোনো গুনাহের কাজ করলো, জিনাবে বিচারে লিপ্ত হলো, চুরি করলো, তো তবুও কি সে জান্নাতে প্রবেশ করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এমনটা যদি হয় তারপরও সে জান্নাতে প্রবেশ করবে। আবু যর গিফারী আবার বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, এইরকম পাপ করলে তারপরও জান্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। দ্বিতীয়বার বললেন যে আবার হ্যাঁ, এরকম হলে তারপরও সে জান্নাতে প্রবেশ করবে। আবার আবু যর গিফারী তৃতীয়বার জিজ্ঞেস করলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনাতে চুরিতে লিপ্ত হয়, মানে আল্লাহর হক নষ্ট করে, পরের হক নষ্ট করে, এইরকম গুনাহ হয়ে গেল, তারপরও সে জান্নাতে প্রবেশ করবে খালি ঈমান থাকার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তবুও সে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থবার হযরত আবু যর গিফারী একই কথা বললেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যে সে যদি জিনায় লিপ্ত হলো তারপরও জান্নাত, সে যদি চুরি করলো তারপরও জান্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা আলা রগমে আনফে আবি যারিন। আবু যর গিফারীর যত এতে সমস্যা হোক, কিন্তু সে লোক তো জান্নাতে প্রবেশ করবে। আবু যর গিফারীর যত এতে নাক কাটা যাক, কিন্তু লোকটা তো জান্নাতে প্রবেশ করবে। আবু যর গিফারী তখন মানে আবু যর গিফারী তখন ঘর থেকে বেরোতেছেন, তার মুখে তিনি রটতেছেন যে আবু যরের নাক কাটা গেল, কিন্তু লোকটা তো জান্নাতে যাবে। আবু যরের নাক কাটা গেল, লোকটা তো জান্নাতে যাবে। এ হাদিসের কি অর্থ? আরেকদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, ওইদিকে এই কথা বলতেছেন, আবার এদিকে এই হাদিসে বলতেছেন, তো সে তো জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে দোষ ত্রুটি থাকলেও। তো তার মানে হচ্ছে যে শুধু ঈমানটুকু যদি থাকে, তাহলে সে আজ হোক কিংবা কাল সে জান্নাতে প্রবেশ করবে। একদম যদি খালেস পিওর জীবন থাকে বন্দেগীওয়ালা, তাহলে তো সে শুরুতেই জান্নাতে চলে যাবে কোনো শাস্তি ছাড়া। আর যদি কোনো মানুষ গুনাওয়ালা জীবন নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক চাইলে তাকে শাস্তিও দিতে পারেন, আল্লাহ পাক চাইলে তাকে নিজের ইচ্ছায় মাফও করে দিতে পারেন। কিন্তু যাই হোক, কাফেররা যেরকম অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে, এই লোক অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে না, বরং আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কখনো না কখনো অবশ্যই তাকে মুক্তি দান করবেন শুধু ঈমানটুকুর বরকতে। এইটুকু ও কম বড় কথা না। ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই দোয়া করতেন যে হে আল্লাহ, জাহান্নামীদের মধ্য থেকে যে সর্বশেষ যে মুসলমানকে আপনি নাজাত দান করবেন এবং জান্নাত দান করবেন, হে আল্লাহ হাসান বসরিকে অন্তত সেই নম্বরে আপনি কবুল করেন। এতটা ভয় করতেন তারা আল্লাহকে যে হাসান বসরির মতো এত বড় মানুষ, এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় বুজুর্গ, এত বড় তাবি আল্লাহর ভয়ে কাঁপতেছেন আর তিনি এইভাবে বলতেছেন। ভারতের এক মহান বুজুর্গ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যে যিনি বেশুমার আল্লাহর বান্দাদের মুরব্বী ছিলেন, দীনী মুরব্বী ছিলেন, কত বড় বড় ওলামা মাশায়েখ মুহাদ্দিসিন ফুকাহা তার নিকটে যাইতেন নিজের জীবনটাকে দীনী জিন্দগি বানানোর জন্য। সেই হযরত মাওলানা আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা বরকাতাহু তিনি বলতেন যে হে আল্লাহ, জান্নাত তো আপনি ভালো বান্দাদের জন্য বানাইছেন, তো আমার মতো মানুষ জান্নাতে যাওয়ার তো কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই এরকম, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আগুনও তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আজাবও সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, হে আল্লাহ জান্নাতিদের জুতার মধ্যে আশরাফ আলীকে আপনি একটু আশ্রয় দিয়ে দিয়ে। যত বড় মানুষরা ছিলেন তারা এইভাবে ভয় করতে থাকতেন, এইভাবে কাঁপতে থাকতেন। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও সে একই কথা বলতেন যে এক চিন্তায় বিভোর আছি ইমানটুকু নিয়ে কবরে যেতে পারবো কিনা, যদি ইমানটুকু নিয়ে কবরে যেতে পারি তাহলে তো আমি সত্যিকার অর্থে কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ইমানি জিন্দেগি নসিব করেন। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছিলেন যে যার ভিতরে অহংকার থাকবে বিন্দু পরিমাণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার মানে সে যারা একদম শুরুতে জান্নাতে প্রবেশ করবে তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং যে তার এই পাপের হয়তো শাস্তি হলো তারপরে জান্নাতে গেল, অথবা আল্লাহ পাক মাফ করে দিলেন, মাফ পাওয়ার পরে তখন সে জান্নাতে যেতে পারবে, যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক সাহাবি তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মানুষ পছন্দ করে যে ভালো ভালো পোশাক পরবে, সুন্দর পোশাক পছন্দ করে, তার জুতাগুলো সুন্দর দামি হয় এটা পছন্দ করে, তো তিনি মনে করছেন যে এটা অহংকারের মধ্যে পড়বে কিনা, এই লোক অহংকারী কিনা, অহংকারের মধ্যে পড়বে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর থাকা সুন্দর চলাফেরাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যে তুমি মনে করছো এটা অহংকার, ভালো পোশাক পরা অহংকার না, ভালো জুতা পরা অহংকার না, এবং জীবনে এরকম ভালোভাবে চলাফেরা ইত্যাদি এটা কোনো ক্রমে অহংকার না। অহংকার বলতে বোঝায় আল কিবর বাতারুল হক গামতুন নাস, অহংকার মানে যে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে কবুল না করা, মানে গায়ের জিদে একটা অহমিকার কারণে সে না আমি হক মানি না, এটাকে অহংকার বলে। আল কিবর বাতারুল হক গামতুন নাস, এবং অন্যদেরকে ছোট মনে করা, আমি বড় ওর সব ছোট সব তুচ্ছ সব হেয়, সকলকে হেয় প্রতিপন্ন করা, নিজেকে বড় মনে করা, এর নাম অহংকার। কিন্তু পোশাক ভালো পরলা এটা অহংকার না, জুতা ভালো পরলা এটা অহংকার না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেকে ভালো পোশাক পরাকে দূষণীয় মনে করে, এটা আসলে কোনো দূষণীয় না। একবার এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসতিসগার কিতাব হাদিসের এর ভিতরে লিখছেন ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবার এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাপড়ে নামাজ পড়লে কি হবে? ওই জমানা ছিল তো ভীষণ অভাব অনটের জমানা, সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসছেন, তো খুবই অভাব অনটন, এত সাহাবিদের থাকা খাওয়ার ব্যবস্থা মুশকিল ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের প্রত্যেকের কি দুই দুইটা করে এখন কাপড় আছে? তো সাহাবি বললেন না। ঠিক আছে, তো এক কাপড়ে ঠিক আছে, এক কাপড়ে পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এক মনে করেন লুঙ্গি আছে, কুর্তা নাই, কি কথা বোঝেন নাই, তো এরকম হলেও তো তোমার নামাজ হয়ে যাবে, ফরজ চতর ঢাকলি হয়ে গেল, এই অর্থ হলো। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনীন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো হযরত আবু বকর খলিফা হলেন, তারপরে হযরত উমর, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই লোকটাই আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে এক কাপড়ে নামাজ পড়লে কোনো সমস্যা তো নাই, নামাজ কি হয়ে যাবে না? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে ইজা আওসাল্লা আলাইকুম ফাওসিউ আলা আনফুসিকুম, আল্লাহ পাক যখন তোমাদেরকে এরকম ধন দৌলত দেন, আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করেন, তখন তোমরা নিজের জন্য সেরকম সুযোগ সুবিধাওয়ালা রাস্তা গ্রহণ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যের ব্যাখ্যায় হযরত ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি ইসতিগফার কিতাবে আল ইসতিগফারের মধ্যে লিখছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য থেকে এটা পরিষ্কার যে খাওয়া দাওয়া, পোশাক আশাক, জীবনধারা, এর মধ্যে আল্লাহ পাক তাদেরকে সামর্থ্য দান করেন, ইজা আওসাল্লাহ আলাইকুম, আল্লাহ তাদেরকে সামর্থ্য দেন, তো তারা যেন সেরকমভাবে সামর্থ্যবানের মতো এরকম কাজ করে। অর্থাৎ তখন এক পোশাক, একাধিক পোশাক, সুন্দর পোশাক, দামি পোশাকে কোনোই দোষ নেই, এতটুকু যে সেই পোশাক পরার পরে তখন নিজেকে কিছু মনে করা যে আমি এত দামি পোশাক পরছি, আমি বড়, এটা না মনে করা। এই পোশাক তো একটা সৌন্দর্য, আল্লাহ পাক জালে জালাল ওয়া মানাবাল কোরআন শরীফে বলছেন যে পোশাক দিছি তোমাদের জন্য, তোমাদের সৌন্দর্যের জন্য। তো পোশাক পরাতে কোনো দোষ নেই, কিন্তু ভিতরে মনকে খারাপ না করা চাই। বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার ভাষায় বলছেন, একবার এক সাহাবি আসছেন, তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে পড়ছেন, হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন যে সাহাবি এরকম কাপড় চোপড় এরকম ভালো পরেন নাই, মামুলি পোশাক আশাক পরে আসছেন। তো রসুল আকরম সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম বললেন, আলাকা হাল্লাকা মাল, তোমার কি টাকা পয়সা ধন দৌলত আছে না নাই? বললেন যে হ্যাঁ আছে। তো বললেন যে কি কি মাল আছে শুনি। তো সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়া আছে, হ্যাঁ আমার ঘোড়া আছে, আমার অনেকগুলো গোলাম আছে, বিভিন্ন রকমের মালামাল আল্লাহ আমাকে খুব দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পোশাক পাল্টাও, এই পোশাক তুমি বদলাও, এই পোশাক তুমি কেন করছো? যখন আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু মাল দান করেন, ফাল ইউরা আলাইকা, সেই মাল ধন দৌলত যে দিলেন, তোমার আচরণে ব্যবহারে যেন সেটা প্রকাশ পায়, এমন ভাবে তোমার করা উচিত। আর এক হাদিসে তো আরো স্পষ্ট ভাষায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসরা নিমাতাহু আলা আব্দি, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু পছন্দ করেন যে কোনো নেয়ামত দিলে বান্দা যেন সেটা ব্যবহার করে আল্লাহকে দেখায় দেয়। ইসলাম যে কত সুন্দর কি বলবো, আল্লাহ আল্লাহ, যে ইসলামের জিন্দগির প্রতিটি বিষয় এত সুন্দর। অনেক মানুষ এই সকল ব্যাপারে নানান দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতে থাকে যে আমি যে এরকম ঘর করলাম ভালো, হ্যাঁ না, এতে কি আল্লাহ নারাজ হচ্ছেন কিনা, পোশাক করলাম ভালো, আমার পোশাক একাধিক কয়েক সেট আমার আছে, এতে আল্লাহ নারাজ হবেন কিনা? আল্লাহ পাক সামর্থ্য দিলে এতে কোনো সমস্যা নাই, কিন্তু জীবনকে আল্লাহর পছন্দ মোতাবেক গড়ার জন্য ফিকির করি, চেষ্টা করি। পোশাক আশাক দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু আমার সঙ্গে যাবে ঈমান এবং নেক আমল। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে সেই বুঝ এবং তৌফিক দান করে। আমার ভাইরা, এই জন্য যে সকল মানুষ কোরআন সুন্নার আলোকে নিজের জীবন গড়ার জন্য সুযোগ পান না, তো তারা বড় ভুলের মধ্যে, ভুল বুঝের মধ্যে থাকতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এরকম, যখন ওই মক্কা মদিনা মুনাওয়ারায় অনেক অভাব অনটনের সময় ছিল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই অবস্থা ছিল যে ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে যেতেন, বারবার রাস্তাঘাটে বেহুশ হয়ে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়, এতটা তখন অভাব অনটন ছিল। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে যখন গভর্নর হলেন, তো ওই সময় মখমলের কাপড় দিয়ে তখন নাক মুছতেছিলেন, নাক পরিষ্কার করতেছিলেন, আর তখন তিনি নিজেকে নিজে বলতেছিলেন, ওয়াহ ওয়া আবু হুরায়রা, বাখ বাখ ইয়া আবু হুরায়রা, ওয়াহ ওয়া আবু হুরায়রা, এক সময় তো ছিল যে এরকম তুমি ক্ষুধার যন্ত্রণে বেউস হয়ে পড়তা, আর তো লোকেরা তোমাকে মৃগী রুগী মনে করে সেই চিকিৎসা করার জন্য চেষ্টা করত, আর আজকে সেই দিন তুমি দেখলা যে এখন মখমলের কাপড় দিয়ে তুমি নাক পরিষ্কার করতেছো, মুখ পরিষ্কার করতেছো। তো এটা তো না যে মখমলের কাপড় ফেলে দিছেন, বরং সেটা দিয়ে পরিষ্কার করতেছিলেন, কিন্তু অতীত জীবনকে ভুলেন নাই। এজন্য এক জমানা ছিল মানুষের অভাব অনটনের কষ্টের, সেই জমানাকে ভুলে না যাওয়া চাই। নেমত পাওয়ার পরে আল্লাহ পাক ধন দৌলত দেওয়ার পরে আল্লাহ পাক যাকে চান তাকে ধন দৌলত দেন, যার থেকে চান আল্লাহ পাক সেটা কেড়ে নিয়ে যান। বলেন যে তোমরা এই কথা বলো যে হে আল্লাহ, আপনার হাতেই সমস্ত রাজত্ব কর্তৃত্ব এবং ক্ষমতা, যাকে চান আপনি রাজত্ব দেন, কর্তৃত্ব দেন, ক্ষমতা দেন, আর যার থেকে চান আপনি রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা কেড়ে নিয়ে যান। এবং আপনার নির্দেশে দিন আসে, আপনার নির্দেশে রাত আসে, আপনার হুকুমে সবকিছু, আপনার ইচ্ছা দিন আপনার হুকুমের অধীন সব, সকল কল্যাণ তো আপনারই হাতের মুঠায়, আপনি সবকিছুর উপরে শক্তিধর, আপনি সবকিছুর উপরে ক্ষমতাওয়ালা। তো সর্বহালে মহান আল্লাহর জাতের উপরে নজর রাখা চাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, যে পোশাক আদি ইত্যাদিতে সৌন্দর্য অবলম্বন করা, জুতা পোশাক ইত্যাদি সুন্দর নেওয়া, এর ভিতরে অহংকারের কোনো কিছু নাই। আরে আল্লাহ তো নিজে সুন্দর সুন্দর থাকা পছন্দ করে। কি আশ্চর্য কথা বলছেন, এমন মওকাতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুন্দর, ইন্নাল্লাহ জামিল, আল্লাহ সুন্দর এর অর্থ কি? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন লিখছেন যে আল্লাহ সুন্দর মানে আল্লাহ পাকের সত্তা সুন্দর, আল্লাহ পাকের নামগুলো সুন্দর, আল্লাহ পাকের হুকুমগুলো সুন্দর, আল্লাহ পাকের পছন্দ সুন্দর। কি আশ্চর্য, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি, আল্লাহ পাক নিজে কত সুন্দর, তো এখন কেমনে বলবো আমরা, হ্যাঁ না? যার এই পৃথিবীতে, পৃথিবীর আয়নাতে যার সৌন্দর্যের একটু ছায়াপাত ঘটলে যে সারা পৃথিবী এত সুন্দর, সে আল্লাহ কত সুন্দর। মাওলানা জালালউদ্দিন হুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে এই চাঁদ এত সুন্দর, তো যিনি চাঁদ বানিয়েছেন তিনি কত সুন্দর। হ্যাঁ, এই ফুল এত সুন্দর, যে যিনি ফুল বানাইছেন তিনি কত সুন্দর, সারাটা পৃথিবী এত সুন্দর। বসন্ত আসলে হৃদয় মন কাড়ে, বসন্ত যদি এত সুন্দর, যিনি বসন্তের স্রষ্টা সেই মহান আল্লাহ কত সুন্দর। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু নিজে সুন্দর, লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের নাম প্রতিটি নাম ভীষণ সুন্দর। হ্যাঁ, একদম মনকে কাড়ে নিয়ে যায় এক একটা নাম, প্রতিটি নামই আল্লাহ পাকের এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সৌন্দর্যের আলোকে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের যেটা পছন্দ সেটা সুন্দর, যে মানুষ যে নিজে সুন্দর হয়, অসুন্দর কিন্তু সে কখনো পছন্দ করতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে মহিলা নিজে পরমা সুন্দরী, সে কি বলবে যে আমার জন্য একটা ভূত নিয়ে আস কালা দেখা, যাতে তার সঙ্গে আমি জীবন কাটাই, এমন কি বলবে? সে যে সুন্দরী হয় সে আর এক সুন্দরের অপেক্ষা বসে থাকে, যে আল্লাহ করে কোনো সুন্দরের পালায় আমি পড়ি। অনুরূপভাবে যে নিজে সব সুন্দরভাবে থাকা পছন্দ করে, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করে খুব ভালো সুন্দর দামি সাবান দিয়া, এবং খুশবু ব্যবহার করে, বালিশ পরিষ্কার, বিছানা পরিষ্কার, চাদর পরিষ্কার, ঘর বাড়ি পরিষ্কার, সব পরিষ্কার, এমন বললো যে আমার পুত্র আমার ছেলের জন্য একটা বউ আনতে হবে, এটা আনবা, এরকম যেন দারুণ অপরিষ্কার অপরিচ্ছন্ন, যে সবসময় যেন নোংরা থাকে, এমনটা কি হইতে পারে? হ্যাঁ, যে নিজে সুন্দর এবং পরিচ্ছন্ন, পরিমার্জিত থাকা পছন্দ করে, তো অন্যদের ক্ষেত্রেও একই রকম পছন্দ করে, নিজে সুন্দর তো সুন্দর থাকাটাই সে পছন্দ করে। তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কত ভারী, কত ওজনওয়ালা এবং যে কত ব্যাপকার্থবোধক, যে আল্লাহ সুন্দর এবং সুন্দর থাকা তিনি জীবনে সকলের জন্য পছন্দ করেন। তো ভিতরে শিরক থাকা, কুফর থাকা এটা অসুন্দর, ভিতরে নাফরমানি থাকা, জীবনে নাফরমানির দাগ থাকা এটা অসুন্দর। তো জীবনে সর্বক্ষেত্রে ভিতর বাইর দুইটাকে সুন্দর বানানো এটা আল্লাহ পাকের পছন্দ। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন, যারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা, তোমরা জীবনের বাহ্যিক যে সকল গুণা সমূহ সেগুলো তোমরা পরিত্যাগ করো এবং অভ্যন্তরীণ যে সকল গুণা, প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা, প্রকাশ্য মলিনতা অপ্রকাশ্য মলিনতা উভয়টাই তোমরা পরিত্যাগ করো, যাতে তোমরা সুন্দর হও আল্লাহ পাকের নজরে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত মুহিউদ্দিনা মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে পাক পড়ে আবার ব্যাখ্যা প্রসঙ্গে বলছিলেন যে মুমিন যখন গুনামুক্ত জিন্দেগীওয়ালা হয় তো তার প্রতিটি আমল বড় নূরওয়ালা হয়, প্রতিটি আমল বড় নূরওয়ালা এবং আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক হয় এবং থাকে বান্দা জমিনে কিন্তু ঊর্ধ্ব জগতের দিকে তার এক উড্ডয়নমান অবস্থা থাকে, সর্বক্ষণ তার রূহ উড়তে থাকে আল্লাহ পাকের দিকে। এই পৃথিবীটা তার নজর থেকে নিচে থাকে, তার নজরের সীমার মধ্যে থাকে শুধু মহান আল্লাহর খুশি সন্তুষ্টি এবং আল্লাহ পাকের মহান সত্তা। তো তিনি এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলছিলেন যে দেখো, যে একটা কবুতরের, একটা বড় কবুতর কোনো এক জায়গায় পড়ে আছে, একটা কুকুরের বাচ্চা, কুকুর ছানা সে কবুতরটার উপর হামলা করতে চেষ্টা করলে সেই কবুতরটা কোনোভাবে নড়তে চড়তে পারলো না, কুকুরের লোকমা হয়ে গেল সে। কেন? এই কবুতরের সব আছে, সব কিছুই আছে, যে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ ভিতর বাইরে একদম ঠিক আছে, কিন্তু শুধু এতটুকু যে ওর পরগুলো কে জানে ছিঁড়ে ফেলছিল। এই নিজের হাত পা শক্তি রক্ত ক্ষমতা সব কিছু আছে, ব্রেন ঠিক আছে, কিন্তু নাই শুধু পর কয়টা, এই কারণে সে উঠতে পারে নাই আর এই শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে গেছে, তার জীবন বিপন্ন হয়ে গেল। আর একটা কবুতরের বাচ্চা এক জায়গায় পড়ে আছে, বড় একটা কুকুর, কুকুর ছানা না, বড় একটা কুকুর হামলা করার জন্য চেষ্টা করছে আর ওই কবুতরের বাচ্চাটা একদম উড়ে গিয়ে গাছের মাথায় বসে গেছে। এত বড় শক্তিশালী শত্রু তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারলো না, কেন? এর মধ্যে এতটুকু মাত্র বেশকম যে এর পরগুলো ঠিক আছে, আগের কবুতরটা নিজে শক্তিশালী কবুতর, বাচ্চা না বড় কবুতর, কিন্তু তারপরও সে নিজেকে রক্ষা করতে পারলো না কারণ পরগুলো ছিল না। আর এই বাচ্চা কবুতরটা যে শত্রু, বড় শত্রুর আক্রমণ থেকেও নিজেকে রক্ষা করতে সমর্থ হলো কারণ তার পরগুলো অক্ষত ছিল। তিনি বলেন যে মুসলমান যখন গুনাহ থেকে মুক্ত থাকে তো এই ছোট্ট কবুতরের বাচ্চার মতো তার আল্লাহর দিকে উড়বার শক্তি থাকে, ক্ষমতা থাকে, বড় থেকে বড় শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। আর যখন মুসলমান প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনাহে লিপ্ত হয় তো এই যে ইমানি এক শক্তি তার মধ্যে থাকে, সে শক্তি তার এভাবে নষ্ট হয়ে যায়। তো ছোট শত্রু হামলা করলো তখন নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন, এজন্য নজর হেফাজত করি, গীবত থেকে নিজেকে হেফাজত করি, ঘরের মধ্যে সরি পর্দা কায়েম করি। অনেকের ঘরে, অনেকের জীবনে রোজা নামাজ আছে, ভালো আমল আছে, ভালো পথে চলার ফিকির আছে, কিন্তু ঘরের মধ্যে সরি পর্দা নেই। অনেক ভাইয়েরা ঘর ভর্তি করে ফেলছেন ছবি দিয়া, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরা, জিবরীল আমিন বলছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে সেখানে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসতে পারে না, অথচ আল্লাহ পাক রহমত দান করেনি পৃথিবীতে এই ফেরেশতাদের মাধ্যমে। তো রহমতের ফেরেশতায় যদি না আসতে পারবেন রহমত সেখানে পৌঁছবে কিভাবে, কারণ রহমতের বাহক তো ফেরেশতা। আমার ভাইরা, এই জন্য জীবনটাকে আমরা সকলে ফিকির করি গুনামুক্ত করার জন্য এবং গর্হিত সকল কাজ পরিহার করার জন্য, সুন্নতের খেলাফ কর্মকাজ সব পরিহার করার জন্য। অনেক মুসলমান ভাইরা আবেগ তাড়িত হয়ে মনে করেন যে আল্লাহ আমারে পয়সা দিচ্ছেন, আমার আর দস্তরখান বিছানোর দরকার কি, এখন আমি চেয়ার টেবিলে খাবো। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই একবার জন্য চেয়ার টেবিলে খানা খান নাই। তিরমিজি শরীফের দ্বিতীয় জিলদে দ্বিতীয় খণ্ডের ভিতরে হাদিস বর্ণিত আছে। এজন্য ভাইরা, এই সকল কাজ না করি জীবনটাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নিকটবর্তী বানানোর চেষ্টা করি, এতে আমাদের মঙ্গল, এতে আমাদের সম্মান, এতে আমাদের সফলতা। যে মানুষ আল্লাহ সমাজ বলে যে সমাজ দেখতে হবে না, এক হলো পাপিষ্ঠদের সমাজ আর এক হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সমাজ। নবী রসুলদের সমাজ হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সমাজ, আর যারা গুনাওয়ালা তারা হলো পাপিষ্ঠ সমাজ। তো মানুষ উন্নত হয়, বড় হয় যখন এই বড় সমাজের সঙ্গে নিজের সম্পর্ক নিকটতম করে। আল্লাহ তাআলা সেই আল্লাহর নজরে যারা বড় সেই বড় সমাজের সঙ্গে নিজেদেরকে ঘনিষ্ঠ এবং নিকটতম করার আল্লাহ আমাদেরকে অনুভূতি, বুঝ এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائل ایر ہواٹس ایپ پاور جننو جگازوک کرون ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।